এলাকার ছাত্র কলেজের দাবি মেনে নেওয়ার আশ্বাস ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার। ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা এবং দীর্ঘ পাঁচ বছর পর আবার ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হল ভারত ও চীন। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি মওলা। দক্ষিণ লেবাননে নিজ ঘর বাড়িতে ফিরে আসতে উন্মুক্ত জনতার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। তেহরান বলেছে তেল আবিব এই হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকারি এই নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধ অপরাধ করছে। গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাত দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা না করে উল্টো গত রোববার সাত দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের ঘর বাড়িতে ফিরে যাচ্ছিলেন তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হয়। বাকায় এই পরিস্থিতির জন্য ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিরতির দুই প্রধান নিশ্চয়তাকারী দেশ আমেরিকা এবং ফ্রান্সেরও তীব্র সমালোচনা করে। ইরানের এই মুখপাত্র দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের প্রতি আহ্বান জানান। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের সময় ইরান ও ইরাক তাদের প্রতি যে অবিচল পৃষ্ঠপোষকতা দিয়েছে তা লেবাননের জনগণ কখনো ভুলবে না। গত রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কৃতজ্ঞতা জানান। শেখ নাইম কাসেম বলেন, গাজায় যে বিজয় অর্জিত হয়েছে তার মালিক প্রধানত ফিলিস্তিনি জনগণ, এরপর যেসব আঞ্চলিক দেশ তাদেরকে সহযোগিতা করেছে এবং তারপর বিশ্বের সকল শান্তি মুক্তিকামী মানুষ। হিজবুল্লাহ প্রধান বলেন, গাজায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছিল তা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর ফলে তেল আবিবের ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে। আমেরিকার অকুণ্ঠ সমর্থন ছাড়া এই যুদ্ধে ইসরায়েল এক সপ্তাহ টিকে থাকতে পারত না বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের অকুণ্ঠ সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ পাশবিকতা চালিয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েল প্রতিরোধ অক্ষকে ধ্বংস করতে চেয়েছিল উল্লেখ করে শেখ নাইম কাসেম বলেন, কিন্তু ফিলিস্তিনি ও লেবাননের জনগণ অসামান্য দৃঢ়তা নিয়ে ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের প্রতিরোধ অভূতপূর্ব ফল দেয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ গাজা থেকে সোমবার একদিনে 3 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় নিজ ঘর বাড়িতে ফিরে গেছেন বলে গাজা উপত্যকার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে। এটি সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, আজ দক্ষিণ মধ্য গাজা থেকে আর রশিদ ও সালাউদ্দিন সড়ক ব্যবহার করে 3 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে এসেছেন। যারা ফিরে গেছেন তাদের বেশিরভাগেরই ঘরবাড়ি বলে আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু তারপরও ফিরতে পারার আনন্দে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসব ফিলিস্তিনিকে যুদ্ধের শুরুতে উত্তর গাজা থেকে তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল। ইহুদিবাদী বাহিনী বলেছিল, ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় চলে গেলে তাদের উপর হামলা করা হবে না, কিন্তু পরবর্তীতে এই প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয় এবং গাজার প্রতি ইঞ্চি ভূমিতে বোমাবর্ষণ করে তেল আবিব। গাজার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার শতকরা 90% স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে সেখানে যারা ফিরে গেছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে 1,35,000 তাঁবু প্রয়োজন। বিবৃতিতে গাজাবাসীর প্রয়োজন মেটাতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আরব দেশগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দফে যে 33 ইসরায়েলি পণ্যবন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, তাদের মধ্যে জীবিত 25 জনের তালিকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইসরায়েল ওই তালিকা গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে 33 জনের মধ্যে বাকি 8 জনের মৃত্যু হয়েছে। গাজায় গত 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে এর প্রথম পর্যায়ে 6 সপ্তাহ স্থায়ী হবে এবং এই সময় 33 ইসরায়েলি পণ্যবন্দীর বিনিময়ে প্রায় 1,000 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগার গুলো থেকে মুক্তি পাবেন। 33 জনের মধ্যে এর মধ্যে 2 ধাপে 7 ইহুদিবাদী নারী পণ্যবন্দীকে মুক্তি দিয়েছে হামাস, বাকি 26 জনের মধ্যে 18 জন জীবিত রয়েছে। এদিকে ইসরায়েলি পণ্যবন্দীদের পরিবার বলবে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে নেতানিয়াহু মন্ত্রিসভাকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা সোমবার এক বিবৃতিতে বলেছে কোনো কোনো মন্ত্রী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বানচাল করার চেষ্টা করছেন যা গ্রহণযোগ্য নয়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে পদত্যাগ করা উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভিরের এক বক্তব্যের পর ওই বিবৃতি প্রকাশ করা হয়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও শাহরানকে, তার প্রচারিত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদের সকল দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে আজ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। বৈঠকে 7 কলেজের মধ্যে ঢাকা কলেজের ছাত্র ময়নুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের সাদিয়া আফরিনও উপস্থিত ছিলেন। পরে ছাত্ররা সংবাদ সম্মেলন করে তথ্য জানান। ছাত্র প্রতিনিধি ময়নুল ইসলাম বলেন বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার বিষয়ে ঢাবি প্রশাসন সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত তিনি 7 কলেজের বিষয়ে কোনো কিছুতে থাকতে পারবেন না। এছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিয়মমাফিক থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এর আগে 6 দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রুমে বৈঠকে বসে ছাত্ররা। এদিকে অনুদানভুক্ত 1,519টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। আজ বিকালে শাহবাগে শিক্ষকদের অবস্থানস্থলে এসে তিনি বলেছেন এবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়, এ নিয়ে কাজ হচ্ছে, এর সাথে আরও বিষয় যোগ করা হয়েছে। তিনি জানান সকল এবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, 6 দফার সব মেনে নেওয়া হয়েছে। 2025 সাল থেকে এমপিওর কাজ শুরু করা হবে বলে তিনি জানান। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পরে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
দীর্ঘ 5 বছর পর আবার সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। গতকাল চীন সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই বৈঠকে দীর্ঘমেয়াদী নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি প্রবাহ বিশ্লেষণ, অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও দুই দেশের বিশেষজ্ঞরা বৈঠক করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক, কেননা দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়া সহ বিশ্ব শান্তি ও সহযোগিতা পক্ষে জরুরি। গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত চার মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। গাজা উপত্যকাকে কথিত সাফ করার জন্য সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করায় আম্মান ও কায়রোকে ধন্যবাদ জানিয়েছে হামাস। ট্রাম্প শনিবার এক বক্তব্যে দাবি করেন গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেওয়া উচিত। তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন। ট্রাম্পের প্রস্তাব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তা প্রত্যাখ্যান করে বলেন তার দেশ ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়ার যে কোনো পরিকল্পনার বিরুদ্ধে। একই ধরনের প্রতিক্রিয়া জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দাল আত্তি। তিনি বলেন ফিলিস্তিনিদেরকে স্বল্প বা দীর্ঘমেয়াদে গাজা থেকে সরিয়ে নিলে এই অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। মিশর জর্দানের প্রতিক্রিয়ার ব্যাপারে হামাস বিবৃতিতে বলেছে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার বিরোধিতা করায় আমরা মিশর ও জর্দানকে ধন্যবাদ জানাই। বিবৃতিতে বলা হয় যে কোনো ধরনের বাস্তুচ্যুতি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ অটল অবস্থানে থাকবে এবং তারা তাদের ভূমি আঁকড়ে পড়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও থেরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সেনারা কানার মধ্যে দিয়ে নেজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে। এ সম্পর্কে হয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা করে শোনাচ্ছি। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সেনারা কান্নার মধ্য দিয়ে নেজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে। ইসরায়েলি চ্যানেল 14 এর উদ্ধৃতি দিয়ে রায় আল ইয়োম সংবাদ সংস্থা আরো জানিয়েছে ইসরায়েলি সেনারা নেজারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজা শহর উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল। পাস্টোরের মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সেনারা বলেছে যে তারা মনে করে যে এক বছরের বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে। ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে আসার অনুমতি দেওয়ার বিনিময়ে 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুস ব্রিগেডের সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে 29 বয়সী বন্দী ইহুদবাতি ইরবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে তিনি বেঁচে আছেন। এই ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে ইহুদবাদী এই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে সমস্ত বন্দী তাদের বাড়িতে ফিরে যেতে পারে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মহিলা ইহুদি সৈনিক ইরবিল ইহুদার মুক্তির বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উত্তর গাজায় তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিলেন। গাজায় হামলা চালানোর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করবেন এবং বন্দী ইহুদবাদী সৈন্যদেরকে মুক্ত করবেন, কিন্তু সে বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে
বাধ্য হয়েছেন। গাজার যুদ্ধে পরাজয়ের জন্য নেতানিয়াহুর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলের মন্ত্রিসভার পদত্যাগী এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে। তিনি বলেন, নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবের ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। বেন গাভির আরো বলেন যে মন্ত্রিসভা যে চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায়, হামাসের ধ্বংসের কি হয়েছে। মুসাদের যুদ্ধবন্দী ও নিখোঁজ ব্যক্তি বিভাগের সাবেক প্রধান রামি ইগাও FM 103 রেডিওর সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর পদক্ষেপ ভুল ছিল এবং তারা হামাসের কাছে হেরে গেছে। তিনি বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েলি সরকার বন্দীদের মুক্তি দেওয়ার পর কয়েক মাসের মধ্যে তিনি আবার 7 অক্টোবরের আগে বিদ্যমান শক্তিশালী হামাসের মুখোমুখি হবেন। মুসাদ কর্মকর্তা ইসরায়েল পরাজয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন, নেতানিয়াহু ইসরায়েলকে 7 অক্টোবরের যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়েছেন। গাজায় হামাসের শক্তিশালী নেতৃত্বের কথা স্বীকার করে তিনি আরো বলেন, হামাস অজেয় এবং গাজা তারা শাসন করে যাবে। গাজা যুদ্ধে পরাজয় এবং যুদ্ধে ইহুদিবাদী অপরাধের পরিণতি ইহুদিবাদী সামরিক বাহিনীকে তাড়া করে বেড়াচ্ছে। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে গ্রেফতার এড়াতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট মুছে ফেলেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে দেখুন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/pm, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, বাংলা ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttoday, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttoday.bn, এই লিঙ্কও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা মান 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন করেছে। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সকল ফিলিস্তিনি শরণার্থী যেদিন তাদের মাতৃভূমিকে প্রত্যাবর্তন করতে পারবে সেদিনই কেবল ফিলিস্তিনে শান্তি, পরিপূর্ণ শান্তি ফিরে আসবে। আমেরিকার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আয়রন ডোম বানানোর কাজ শুরু করতে একটি নির্ভয় আদেশে সই করবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন, আমেরিকা ও ফ্রান্সকে সমানভাবে দায়ী বলে তীব্র নিন্দা জানালো ইরান। ফিলিস্তিনের মধ্যে বিজয় উল্লাস, একদিনে দক্ষিণ থেকে উত্তর গাজায় ফিরে গেলেন 3 লাখ ফিলিস্তিনি। ঢাকার 7 কলেজের দাবি মেনে নেওয়ার আশ্বাস, ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার, এতে মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা, এবং দীর্ঘ 5 বছর পর আবার ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হল ভারত ও চীন। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবার আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক। I'm gonna go get some more.
Fatah Mehmet'in son konusunda Mustafa ve Kudüm Kedir'in ilerleyen bir Սակայն քանի որ նրա պապերը ռուս են մեկնած եղել, նա ծնվել է այնտեղ և հայտնի դարձել Ռուսիա Խաչի Հայաստան։ Գիտությունների ասլամական գործնեկության բնակավարում առաջարություն ստացել հորմոր և ապա
Հաջեր ասիրետին կրուսին, Ich habe mich nicht mehr so gut gemacht. Bir յուրահատուկ երկրաբանական պայմաններին և արձակագրածների հանուստ պաշտպանության հետ։ Իրանն ավելի շատ արքայինի քայլերով հանուստ աշխարհի 100 միլիարդ դոլար արժանացած բանկերի դերը այսինքն ռեսուրսները մեծ մասը կընդունում է Իրանը
Իրանը գտնվում է համաշխարհային պահանջկոտում և ունենալով 20 միլիոն դոլար ապահովված պաշարներ, իր տրամադրության տակում է աշխարհի տեղերի Իրանի երկրի ամենամեծ
Իրանի հանքային արտադրանքի բազմազանությունը ներառում է 60% ոչ նավթային հանածոներ։ Ուսումնասիրությունները ցույց են տալիս, Իրանում հայտնաբերված հանքային պաշարները կազմում են մոտ 37 միլիարդ դոլար, իսկ պոտենցիալ պաշարները 60 միլիարդ դոլար, 1400 միլիարդ դոլարին հավասարանում է։ Հարկ է նշել, որ Իրանում օգտակար հանածոների հանքավայրերի հետախուզման ինչ-որությունը 10-ից Իրանում գտնվող այլ մետաղական հանքերից են կապարի և ցինկի հանքերը։ Իրանը Ասիայում կապարի ցինկի հանքերի ապահովության առումով չորրորդ մեծ երկիրն է։ Հարկ է նշել, որ շատ դեպքերում կապարի և ցինկի հանքային գոտիները միասին են, հանքային գոտիները, որոնք պարունակում են միայն կապար ցինկ,
սիասի
կապարի ամենամեծ սպառումը տեղի է ունենում տրանսպորտային միջոցների, կապի սարքերի և էլեկտրական ճարտարապետության մարմիններում, ինչպես նաև հիվանդություններում և հանրային կենտրոններում օգտագործվող լուսանկի ժեներատորներ։
Օգտագործվում է նաև հիվանդանոցների, ռենտգենյան սենյակների պատերին, ռենտգենյան և գամա ճառագայթների նկատմամբ անհամապատասխան պատճառով։ Ցինկ մետաղը որպես պողպատի կոռոզիայի դեմ ամենահարմար մեկուսիչ մեծացնում է պողպատի կյանքի տևողությունը և կարևոր դեր է խաղում ճանելու կամուրջներում, նավահանգիստներում, էլեկտրահաղորդման գծերում, հեռահաղորդակցության սարքավորումներում օգտագործվող երկաթի պահպանման և պողպատի արտադրանքի երկարակեցության գործում։ Իրանում կան կապարի 30 որոնք պարունակում են աշխարհում կապարի և ցինկի ապացուցված պաշարների 5%-ը։ Մեդիաբաս, Էնգուրան և Իրան հանքավայրերը Իրանի կապարի և ցինկի կարևորագույն հանքավայրերը։
Ես ունեմ
Իրանում միուս արժեքավոր հանքը մանգանի հանք է, մանգանը շատ արժեքավոր մետաղ է, որը բնության մեջ ազատում է, ինքը սովորաբար ստացվում է երկաթի շրջակայքում։ Մի ֆիզիկական և քիմիական յուրահատկությունը պատճառ է դարձել, որ այն ճանաչվում որպես ռազմական
մետաղ։ Աշխարհում մանգանի սպառման 80%-ը բաժին է ընդունում կողմպատի արդյունաբերությանը, և դրա դեպքում կենացնող հատկությունը հասկանում է երկաթյուրը և որոշ որակական պարամետրերը։ Իրանի պետական մոտ 10 միլիոն տոննա մանգանի պաշարներ, իսկ Հոնդա հանգում գտնվող Վենաչ մանգանի ձոնքավայրը երկրի ամենախորը և ամենամեծ մանգանի հանքն է։
Իրանում ոսկու հանքերի գոյությունը հազարավոր տարիների վաղեմի երկրորդին ծաղկ երկու հազարամյակում պատկանող պատմական կոչողների հայությունների հարազան ոսկի որտատոնքը
Այսօր Իրանի ոսկու հանքերից զարշուրան ապլավեր համարվում են Իրանի երկու կարևորագույն և կարևոր հանքավայրերը, որոնք գտնվում են Արևմտյան ապրանքականում Թաքլա քաղաքում։ Ըստ երկրաբանական կազմակերպության ձեռնարկների, Իրանում այժմ հաստատվել է 300 տոննա ոսկու վերջնական պաշարների առկայությունը, և ակնկալվում է, որ այդ քանակությունը կբազմապատվի նոր հայտնագործությունների ու հետազոտությունների արդյունքում։
Palestina ha raggiunto anche il mercato palestiniano del Giappone nella parata della Ricardo la smash Donald Trump o disco ha club istanbul vadino patira di Mr. Jordan o darabu che
hanno Tehran ha
fatto una parata di Islamabad ha detto che il punto zaino del Giappone ha detto la qual
ai gemieti rume la vago in tasnia
Առաջին հայացքից թվում է, թե ուրանը հազվադեպ դար է երկրի վրա, բայց ճիշտ չէ, այս դարը 500 անգամ ավելի առատ է, քան ոսկը, և այն նույնքան հեշտ է գտնել, որքան անաչը։ Ուրանը շատ փոքր քանակությամբ առկա է հողում, քարերում և ջրում, բայց այն կոմերցիոն ճանապարհով արտահանում է հանցաքարերը։ Չնայած այս տարի նկատմամբ
Աֆղանստան ու Պակիստան
պատերազմի ջերմոցային գազերից փրկելու լավագույն միջոցներից մեկն է և ունի տարբեր կիրառություններ ներառյալ բժշկության ու գյուղատնտեսության ոլորտներում և ատոմակայանի վարձույթի մեջ։ Իրանի պարարտ հողում հայտնաբերվել են ուրանի հանքեր, որոնք ըստ պաշտոնյաների կարող են երաշխավորել, որ Իրանի հողմահարական սերունդները կօգտվեն միջուկային էներգիայի բարիքներից։
Իրանում ուրանի առաջին հանքավայրը, որը շահագործվել է Յազդի Սաղանդող հանքավայրը, այս հանքավայրի պաշարներ կազմում են ավելի քան 3000 տոննա։ Նաև 2022 թվականին սկսած այս տարիքային ամենամեծ հանքարդյունաբերական համալիրի շահագործումը, որը գտնվում է Յազդի հանքում և որպես ամենամեծ ուրան մոլիբդենային հանքավայր համարվում է ուրանի արդյունաբերման ամենամեծ հանքերից մեկը։ Ըստ հայտարարված վիճակագրության, Իրանի ուրանի պաշարները միայն Բանդարաբաս, Յազդ և Արդաբիլ նահանգների հանքերում գերազանցում են
36,000 Այսուլլահ Սալիհի սրավ մնակարդ ուղղեր, պատարակատանքի դշիա դա աջմանու շորա,
բացի մետաղական հանքերից
Իրանը ունենալով մոտ 15 միլիարդ տոննա տարբեր տեսակի քարերի պաշարներ, ինչպիսիք են տրավերտինը, գրանիտն ու մարմարը,
Գյարմսարի
աղի քարանձավը Իրանի ամենահին և ամենագեղեցիկ բնական տեսարժան վայրերից է, որը գտնվում է Սեմնան նահանգ։ Այս քարանձավի ճանապարհին աղի և սալորսի հյուրերից պատրաստված պատերը ստեղծում են գեղեցիկ բնապատկեր։ Այս քարանձավը գտնվում է Ադրբեջանի աղի հանքերում, որտեղից արտահանվում է երկրի աղի հանքերը։ Գյարմսարի աղի քարանձավը Իրանի աղի հանքերից է։
Հարգելի
Իրանում թանկարժեք քարերի արդյունահանումը ունի հազարամյակների պատմություն։ Ագատը, նեֆրիտը, զմբուխտը, տոպազը, լատվարդը, փիրուզը այն քարերից են, որոնք հնագին ժամանակների արդյունահանել և
Երևանի ժամանակով ժամը 20:20-ից մինչև 21:00-ից 20 րոպեի ընթացքում 31 մետրալիքի վրա 5970 կիլոհերց հաճախականությամբ և ժամը 23:20-ից մինչև 00:20 րոպեի ընթացքում միջին ալիքի վրա 702 կիլոհերց հաճախականությամբ։ Հայերեն ռադիոժամի արտասահմանյան հաղորդումների կարող եք հաճախել նաև ռադիոժամի iranradio.ir/hyk.z/topbox-ի վճային հավելածին
Hören Sie nun aus dem Heiligen Koran, Folgendes Gottesbuch. Das alles aber ist vergänglich, sind Dinge des Erdenlebens. Beglückende und wirklich
Poštovani slušalci, hvala vam na ukazano povjerenje i pažnje i u nastavku drugom linku da ostavite s nama. Sve propuštene prilike možete naći u arhivu našeg portala.
Я хочу, чтобы ты تسعه مساء على طهران صوت جمهوريه الاسلاميه الكبير بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آل بيته الطيبين الطاهرين. سمعنا الكرام في كل مكان في طهران، ونقدم لحضراتكم نشرة إلى ما دوها العام. قيد الثورة يؤكد أن الإدارة الأمريكية تسيء الاستعمال والضغط في العصر الحالي.